الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سيرة النبي الله جل وعلا আমরা থেমেছিলাম রমাদানের আগে যেখানে সেটা ছিল খন্দকের যুদ্ধের ইতিহাস যেখানে থেমেছিলাম রমাদানের আগে সেটা হচ্ছে যে খন্দকের এই পরীক্ষা খনন খালের মতো করে পরীক্ষা খনন করে যাতে করে কাফেরদের পক্ষ থেকে যে বাহিনী আসবে তারা সরাসরি মদিনায় অ্যাটাক না করতে পারে মানে ছোটখাটো খালের মতো করে কুঁড়ে ফেলেছেন যাতে সরাসরি তারা চলে আসতে না পারে এবং এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে আপনারা জানেন কতদিন লেগেছে এটা নিয়ে ঐতিহাসিকভাবে বিভিন্ন মতামত এসেছে কম সময়ের কথা আসছে কোনো কোনো রেওয়ায়তে ছয় দিন কোনো কোনো রেওয়ায়তে 15 দিন কোনো কোনো রেওয়ায়তে 20 দিন কোনো কোনো রেওয়ায়তে 24 দিন কোনো কোনো রেওয়ায়তে প্রায় এক মাসের খবর এসেছে তো এটা নিয়ে ঐতিহাসিকরা আলোচনা করেছেন যে বিভিন্ন রেওয়ায়তের কারণ কি তো কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে যে সমস্ত সাহাবিরা নিজের বর্ণনা অভিজ্ঞতা থেকে বলেছেন হয়তো কোনো কোনো এরিয়ায় 6 দিনের কাজ শেষ হয়ে গেছে এক সাইডে আরেক এরিয়ায় কাজ লেটে শুরু হয়েছে বা সেখানে পাথর বেশি ছিল সেখানে সময় বেশি লেগেছে এই কারণে রেওয়ায়তে কিছু পার্থক্য হয়েছে যাই হোক মোটামুটি এই পরীক্ষা খননের কাজ শেষ হয়ে গেছে এখন যুদ্ধ শুরু হবে মক্কার কাফের দল রওনা করে দিয়েছে এই সময় আর কিছু টুকটাক ঘটনা ঘটে সেদিকে আমরা যাচ্ছি খন্দকের যুদ্ধের এই সময়ে এক পর্যায়ে একজন সাহাবি আসলেন ওনার নাম হচ্ছে হাউত ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ হাউত ইবনে ইয়াজিদ বা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বাসিন্দা কিন্তু ইসলাম কবুল করেননি আর তিনি অথবা কিছু কিছু লোক এসেছিলেন আসলে তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু মদিনার বাইরের কিছু কবিলার থেকে কিছু লোক আসছিলেন যারাই মদিনার বাইরে থেকে আসতেন ইসলাম কবুল করে তিনি তাদেরকে হিজরত করে মদিনায় আসতে বলতেন কারণ মদিনায় মুসলমানদের একটা কেন্দ্র হচ্ছে হয়ে গেছে শক্তির দরকার নাম্বার বাড়লে সুবিধা হবে তো হিজরতের তিনি মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন কিন্তু কিছু আশেপাশের দূরের কবিলার কিছু লোক এখনও টুকটাক হিজরত করে আসছে আর তিনি তাদেরকে বায়াত করাচ্ছেন ইসলামে দাখিল করাচ্ছেন হিজরত করার কথা বলছেন তো মদিনার একজন ছিলেন তিনিও চিন্তা করলেন যে হিজরত তো একটা বড় ইবাদত তো এখন সবাই যারা মদিনার বাইরে থেকে হিজরত করতে করছে তারাই ইবাদত করছে বায়াত করছে আমিও একটি হিজরতের বায়াত করি তো তিনি কোথা থেকে কোথায় হিজরত করবেন তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাউত ইবনে ইয়াজিদ লা উবাইউকা ইন্নান নাসা ইউহাজিরুনা ইলাইকুম ওয়ালা তুহাজিরুনা ইলাইহিম সাহাবী এসে যখন বললেন যে আমি একটা হিজরত করতে চাই তিনি বললেন মান হাজা কে এই লোকটা কে তুমি কে তোমার পরিচয় কি তখন বললো যে আমি হাউত ইবনে ইয়াজিদ বা ওনার কাজিন পরিচয় করে দিলেন উনি হচ্ছেন হাউত ইবনে ইয়াজিদ তিনি বললেন না তোমাকে হিজরতের উপরে আমি বায়াত করবো কেন ইন্না নাসা ইউহাজিরুনা ইলাইকুম তোমাদের কাছে হিজরত করে আসে অন্যান্য জায়গা থেকে মক্কা থেকে তো তুমি কোন দুঃখে কোথায় হিজরত করবা কিছু লোকের আছে যে আগ্রহ বেশি মাসা আল্লাহ দিনে কাজ করতে চায় কোনোটা ছাড়তে চায় না বলা তুহাজিরুনা ইলাইহিম তো তোমরা তুমি হিজরত করে কোথায় কার কাছে যাবা তা হবে না তোমার হিজরত দরকার নাই ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি শোনো মদিনার বাসিন্দারা তোমরা যারা ইসলাম কবুল করেছো এবং হিজরতকারীদেরকে এসে এখানে থাকার জায়গা দিয়েছো তোমাদের শান্ত আলাদা লা ইউহিব্বু রাজুলুন আল আনসার হাত্তা ইয়ালকা আল্লাহ তাবারাকা তাআলা তোমাদের এমন শান আল্লাহ দিয়েছেন যেই ব্যক্তি আনসারীদেরকে মহব্বত করে মদিনার বাসিন্দা যারা ইসলাম কবুল করে মুহাজিরদেরকে জায়গা দিয়েছেন তাদেরকে যারা মহব্বত করে অন্তর থেকে ইল্লা লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইউহিব্বু সে কিয়ামতের দিন দেখতে পাবে যে আল্লাহর সঙ্গে যখন তার দেখা হবে আল্লাহ অলরেডি তার উপরে খুশি হয়ে আছেন এই মদিনার বাসিন্দাদের প্রতি এই আনসারদের প্রতি আল্লাহ এত খুশি হয়ে আছেন, কাজে তোমার হিজরতের চিন্তা করার কোনো দরকার নাই, তুমি ওই সওয়াব মিস করতেছো মনে করো, হিজরতের সওয়াব, তোমরা যে আনসারি হয়েছ তোমাদের এই আরেকটি মর্যাদা আল্লাহ দিয়ে রেখেছেন অলরেডি। তবে ওয়ালা ইউবগিদু রাজুলুন লিল আনসার হাত্তা ইয়ালকা আল্লাহ ইল্লা লাকিয়া আল্লাহ হুয়া ইউবগিদুহু, আর কেউ যদি উল্টো কাজ করে কোনো সময় যে আনসারদেরকে ঘৃণা করে, তাদেরকে অপছন্দ করে, তাদের ব্যাপারে দুশ্মনী করে, এরকম কোনো লোক যদি দুশ্মনী করা অবস্থায় তওবা না করে মারা যায়, আল্লাহর সঙ্গে যখন তার দেখা হবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ঘৃণা করবেন। তাহলে এতে মুহাজিরদের শানের পাশাপাশি আনসারিদের অনেক শানের খবর পাওয়া গেল, এবং কোন কোন আনসারি যে হিজরত মিস করেছিলেন তার মনের আবেগ জজবার খবরও পাওয়া গেল। যাই হোক, ইতিমধ্যেই মক্কার বাহিনী অলরেডি রওনা করে দিয়েছে, পথিমধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার বাহিনীকে প্রস্তুত করছেন এবং সবাইকে জমায়েত করে তিনি মুসলমানদের বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনা শহরের বাইরে এগিয়ে আসলেন কিছুটুকুন ওই খন্দকের পাশে। উনি এসে প্রথমে জমা করলেন সালা, একটি পাহাড় আছে মদিনা শহরের বাইরে, আসলে এই পাহাড়ের পাশে তিনি সবাইকে জমা করলেন, আর এই সময় খন্দকের পাশেই সেটা, আর ওই পারে আছে দুশ্মনরা, মক্কার লোকেরা চলে এসেছে। মদিনার বাহিনী জোগাড় করলেন তিনি আলহামদুলিল্লাহ দিস টাইম 3,000, মোটামুটি বদর ওহদের তুলনায় নাম্বারটা বেশি মাশাআল্লাহ, এবং সবাই প্রায় চলে এসেছেন, তেমন কেউ বাকি থাকেনি, যাদের ওজর আছে তারা ছাড়া। আর মহিলাদেরকে বাচ্চাদেরকে তিনি খোলা উন্মুক্ত ময়দানের বাড়িঘরে রেখে না দিয়ে সবাইকে তিনি জমায়েত করলেন কয়েকটি ঘরের মধ্যে, তারা এখানে থাকবে বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে, কারণ বাইরে থাকা ছোটোখাটো ঘরগুলোর মধ্যে সেফ হবে না, কারণ তারা যদি কোনো সময় আক্রমণ করে, বিশেষ করে ওই ইহুদি সম্প্রদায় যারা আছে এদেরকে বিশ্বাস করা যাচ্ছিল না, তারা যদি মক্কা লোকদের সঙ্গে যোগসাজশে এখানে মহিলাদের প্রতি বাচ্চাদের প্রতি আক্রমণ শুরু করে দেয় তাহলে এই কারণে সাহাবীদেরকে এদিকে দৌড় দিতে হবে, ওদিকে ময়দান খোলা রেখে চলে আসতে হবে, তারা যদি কোনো কায়দা করে ছোটোখাটো ব্রিজ বানাইয়ে আবার খন্দক পার হয়ে ঢুকে পড়ে, তো এরকম একটা নিরাপত্তাহীনতার চিন্তা পিছুটান না রেখে তিনি সবাইকে একটা দুর্গের মতো এলাকা, উঁচু পাহাড়ের ওইখানে জমায়েত করে সেখানে সবাইকে থাকার ব্যবস্থা করলেন, আর কিছু সাহাবিদেরকে সেখানে দায়িত্ব দিলেন। আর তখনও যারা ওজরওয়ালা লোকেরা মদিনায় রয়েছে তাদেরকে এই মদিনা মসজিদে ইমামতি করার জন্য মদিনার দায়িত্ব দিয়ে আসলেন, তিনি ইমামতির দায়িত্ব দিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে, যিনি অন্ধ সাহাবি, যিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পাশাপাশি রোটা করে ডিউটি করতেন আজান দেওয়ার, ওনার মুয়াজ্জিনে দুইজন আবদুল্লাহ ইবনে মাকতুম এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু, দিস টাইম তিনি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার ক্ষণস্থায়ী দায়িত্ব দিয়ে আসলেন। এবং সাহাবিদেরকে তিনি বললেন যে তোমরা যখন দুশ্মনের মোকাবেলা যাবে, রাতের অন্ধকারে যদি আক্রমণ হয় তাহলে লাইট তো নাই, সামনাসামনি যদি কোনো সময় আক্রমণ শুরু হয়ে যায়, এখন কে দুশ্মন আর কে আমাদের মুসলিম সম্প্রদায় চিনবা কেমনে, এই জন্য তোমরা একটা কথা, যখন যুদ্ধ হবে তোমরা একটা স্লোগানের মতো দিবে হামিম লা ইউনসারুন অথবা হাম লা ইউনসারুন, এই কথাটা বলবে, মানে তাদেরকে সাহায্য করা হবে না, হামিম তাদেরকে সাহায্য করা হবে না, এই একটা স্লোগান মুখস্থ করে রাখবা, সাংকেতিক কথা, তাহলে বোঝা যাবে যে এই কথাটা বলছে সে মুসলিম, অন্য মুসলিম ভাই তাকে অন্ধকারে আবার অ্যাটাক করে ফেলবে না দুশ্মন মনে করে। এখানে কি বোঝা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন বিচক্ষণ সমরনায়ক ছিলেন, কি প্ল্যান করলেন এই মুসলমানদেরকে সুন্দর একটা নিজেদের এই স্লোগান শিখিয়ে দিলেন, তারা যেন এটা ব্যবহার করে, তাহলে এই বড় একটা মিস্টেক ঘটে যাবে না। আর ওই ময়দানে যেখানে সালা পাহাড়ের পাশে ওনাদেরকে সমবেত করে ক্যাম্পিং করলেন, সেখানে তিনি ওনার জন্য একটি নিজস্ব ওনার থাকার ছোট্ট একটা তাঁবুর মতো, চামড়ার তাঁবুর মতো তৈরি করলেন এবং উনি সেখানে থাকতেন। সাহাবিদের সঙ্গে দায়িত্ব ভাগ করে দেওয়াটা এগুলো তিনি সেখান থেকে পরিচালনা করছেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহাবি দায়িত্ব নিলেন, কারণ কাফেরদের প্রথম টার্গেট কে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে শেষ করতে পারলে তাদের মনে করে খেলাফতে হয়ে যাবে, কাজে ওনার নিরাপত্তার ব্যাপারটা দরকার আছে। এই জন্য কয়েকজন সাহাবিকে ওনার নিরাপত্তায় সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত করা হলো। তারা হচ্ছেন সাহাবি আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওনার দায়িত্বে নিরাপত্তার জন্য সবাইকে তিনি সাহাবিদেরকে যা থেকে বাছাই করেছেন সবাই কিন্তু আনসারি, কারণ মদিনা তাদের এলাকা, তারা ভালো করে রাস্তাঘাট চিনবে এই জন্য। আর উনি তাদের জিম্মাদারিতে মদিনায় এসেছেন মক্কা থেকে, চুক্তি হয়েছিল মনে আছে তো, যে বহির্শত্রু আক্রমণ যদি করে তোমরা আমাদের প্রতি রক্ষার জন্য তোমাদের জানমাল দিয়ে এই দায়িত্ব নেবা কিনা। তারা দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের জীবন থাকতে আমরা কখনো আপনার গায়ে কেউ আঘাত হানি কোনোদিন অ্যালাউ করব না। তো এই দায়িত্বর শরাফত এর সম্মানটা তিনি তাদের কাছে রাখলেন, তিনি তাদেরকে অগ্রাধিকার দিলেন, মুহাজিরদেরকে এই দায়িত্ব দিলেন না। এবং কয়েকজন সাহাবীর একটা গ্রুপ ছিল, টিম ছিল, তাদেরকে এটা আবার কে পরিচালনা করবে? তাদের এই নিরাপত্তা দায়িত্ব পালনকারীদের যে টিম থাকবে তারা তো 24 ঘন্টা তারা একজনে পারবেন না, রোটা করতে হবে, একাধিক জন থাকবে। এটার আবার গ্রুপ লিডার বানিয়ে দিলেন একজনকে, তিনি আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু, গ্রুপ লিডার ওনাকে বানিয়ে দিলেন, তিনি সেটা রোটা করে পরিচালনা করেছেন। মানে আমাদের কোন কোন দেশে আছে প্রেসিডেন্সিয়াল গার্ড, তার একটা আলাদা কমান্ডার আছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর যে গ্রুপ আছে তার একটা আবার পরিচালক আছেন, কমান্ডার আছেন, তিনি একজাক্টলি যেগুলো আধুনিক জমানায় পাওয়া যায় এইরকম সুন্দর সিস্টেম তিনি নিজেই কার্যকরী করেছেন সেখানে। আর এই মুহূর্তে তাদের আসার কাজ কমপ্লিট হয়ে গেছে, খন্দকের ওপারে তারা প্রায় সবাই জমা হয়ে গেছে এবং কাফেরদের নাম্বার হয়ে গেল প্রায় 10,000। অ্যাগেইন কয় গুণ? 3 গুণেরও বেশি, 3,000 এদিকে ওইদিকে 10,000। এখন 10,000 লোকের বিশাল বাহিনী দেখলে এই খবর আসলে সাহাবিদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটু ভয় তো লাগতেও পারে, যে কোনো মানুষের মনে আমরা 3,000 মোকাবেলা করছি 10,000-এর, এখানে তো কোনো ব্যালেন্স নাই। কিন্তু সাহাবিরা কি আসলে ওনাদের মন দুর্বল হয়ে গিয়েছিল না ওনাদের মন সবল ছিল, সে কথাটা আল্লাহ তাআলা নিজে তাদের মানসিক এই বলের কথা কোরআনে পাকে উল্লেখ করেছেন সূরা আল আহজাবের 22 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব কালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। মুমিনগণ যখন দেখলেন যে তাদের এগেইনস্টের যে বাহিনী আছে তারা দলে দলে অ্যালায়েন্স করে চলে এসেছে, তাদের মিত্র বাহিনী সবাই সম্মিলিত বাহিনী বিশাল নাম্বার এসে গেছে, এগুলো দেখে মুমিনরা ঘাবড়িয়ে যায়নি, হতাশ হয়নি, নিরাশ হয়নি, বরঞ্চ তারা তাদের ইমানের বলে বলিয়ান হয়ে বলল হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলু, এই যে বাহিনী এসেছে এদেরকে আল্লাহ তাআলা পরাজিত করে আমাদেরকে বিজয় দিবেন, এটার ওয়াদা তো আল্লাহ তাআলা কোরআনে করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ওয়াদা করেছেন যে তাদের বড় সংখ্যার উপরে আমাদের কম সংখ্যককে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এই কথাটা ওনারা রিপিট করেছেন নিজেদের ইয়াকিনকে মজবুত করার জন্য, একে অপরকে শোনানোর জন্য, কোনো ঘাবড়ানোর কারণ নেই, এটা তো আল্লাহ ওয়াদা করেছেন। তাদের সংখ্যা বড় হলো কি হবে? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। অন্য জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন? কত ছোট বাহিনী অনেক বড় বাহিনীর উপরে বিজয় অর্জন করেছে। কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, এগুলো আশা করি আল্লাহ এবং তার রাসূলের কথা সত্য প্রমাণিত হবে। মুমিনদের এই ইয়াকিনের কথা তারা নিজেরা আলোচনা করতেন, বলতে না দেখছ কত নম্বর আসছে, কি যে হবে এবার, এরকম কোনো কিছু ওনারা আলোচনা করেন নাই, পজিটিভ। وما زادهم الا ايمانا وتسليما এই বড় নাম্বার দেখে মোমেনদের মন একটুও দুর্বল হয়নি, ইমান দুর্বল হয়নি, বরঞ্চ এগুলো তাদের ইমানকে আরো বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আরো বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা নিজেদেরকে অর্পণ করে দিয়েছে। আল্লাহ তালা এই যে তাদেরকে এই যে ইমতিহান আল্লাহ তালা দিয়েছেন, পরীক্ষা ফেলে দিয়েছেন, বড় সংখ্যার মোকাবিলা করতে হবে। এই পরীক্ষায় তারা যদি হিম্মত না হারায় তাহলে তারা পাশ করে ফেলল, আর পরীক্ষায় যদি তারা মন দুর্বল হয়ে যায় তারা ফেল করে ফেলল। এবং এই জন্য তারা বলেছিলেন ওসাদাকাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল ঠিকই বলেছেন, আমাদের ঘাবড়ানোর কারণ নেই, আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন, এই হিম্মত আমাদের আছে, ইয়াকিন আমাদের আছে। এখন মুশরিকরা চলে আসলো, তারা একদম খন্দকের পাশে, তারা প্ল্যান করছে কখন কিভাবে তার আক্রমণ করবে। এসে দেখে উমা এটা কি, এখানে দেখি খালের মতো কুড়ে রেখে দিয়েছে, এখন এটা পার হই কেমনি। এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেল, যে প্ল্যান করেছিলাম হঠাৎ করে অতর্কিত আক্রমণ করে দেব তা তো দেখা যাচ্ছে না, আর উনি ওনার বাহিনীকে পাহাড়ের এদিকে লুকিয়ে রেখেছেন। বেশ তারা চিন্তা করলো ঘোড়াকে জোরে ইয়ে দিলে জাম্প করে ক্রস করবে কিনা, ক্যালকুলেশন করে দেখলো না ক্রস করা যাবে না, এতটুকু প্রশস্ত করেছে ঘোড়া জাম্প করে পার হতে পারবে না। তারা তখন বলল এখন একটা হোঁচট খেয়ে ফেললো, তারা প্রথমে একটা ধাক্কা লেগে গেল তাদের, তারা বললো নিজেরা নিজেরা আল্লাহ ইন্নাহা দিলা মাকিদা, এটা সাংঘাতিক এক টেকনিক, কোথায় পাইলো এটা, মা কানাতিল আরাবু তাকিদুহা, কোন আরবের কাছে তো এই বুদ্ধি কোনোদিন ছিল না। ফালা যাও ইলা ফরদের হিসারে আলাল মুসলিমিন, মনে আছে তো এই বুদ্ধি কে দিয়েছিলেন, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। আরবদের মাথায় এই যুদ্ধের এই টেকনিক কখনো ছিল না এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর এই বুদ্ধিটা চমৎকার কাজে লেগেছিল। অতর্কিত হঠাৎ আক্রমণের এই তাকত এবং এই স্পৃহা এবং এই জজবা তাদের থেমে গেল। তখন তারা চিন্তা করলো না বোঝা গেছে এইভাবে তো পারা যাচ্ছে না, এখন ঘেরাও করে অবরুদ্ধ করে রাখবো তাদেরকে, তারা যেন বের না হতে পারে মদিনা থেকে, রসদপত্র যাওয়া আসা এগুলো সব আমরা এখন বোঝা গেছে লম্বা চূড়া অভিযান হবে। আমরা মনে করেছিলাম অতর্কিতের আক্রমণ করে শেষ করে দেব, কিন্তু এখন আমাদেরকে দীর্ঘ দিনের জন্য অবরুদ্ধ করে রাখতে হবে, ঘেরাও করে রাখতে হবে তাদেরকে। তো তারা শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিল, লম্বা সময় থাকতে হবে। এখন তারা খন্দক তো কয়েক মাইল লম্বা ছিল, তারা চিন্তা করলো পুরোটা তারা অবজার্ভ করলো, কোনো জায়গায় কোনো উইকনেস আছে কিনা, চিকন হয়ে গেছে কিনা, ওখানে একটু চট করে পার হওয়া যাবে কিনা, এগুলা তারা চেষ্টা করে দেখলো। এবং দেখলো যে সব জায়গায় মোড়ে মোড়ে আবার সাহাবিদের অবস্থান আছে, যে ওইখান দিয়ে যদি কিছু বালু টালু ফেলে তাড়াহুড়া করে পার হওয়ার চেষ্টা করে, একটা ব্রিজ বানিয়ে ফেলে, বাঁধ দিয়ে ফেলে, ওখানে তারা আসলেই ওনারা তীর নিয়ে রেডি ধাওয়া করছেন, সেটাও তারা সুবিধা করতে পারলো না, কোনো জায়গায় পারলো না। এভাবে তারা দীর্ঘদিন থাকতে থাকতে প্রায় 20 দিনের উপরে বা কোনো কোনো রেওয়ায়েতে 1 মাসের কাছাকাছি পার হয়ে গেল। তো এই যুদ্ধ জমছে না, কিন্তু মাঝে মধ্যে তারা হঠাৎ করে দিয়ে একটা তীর ছাড়ে সাহাবিদকে দেখলে ওনারা দু একটা আবার পাল্টা ছাড়েন, এরকম মাঝে মধ্যে তীর ছড়াছড়ি কিছু হয়েছে। এখন এই প্রায় মাসের কাছাকাছি হয়ে গেছে, এই মুহূর্তে এখন আবু সুফিয়ান তাদের নেতৃত্ব দিচ্ছেন মক্কা বাহিনীর, তিনি চিন্তা করলেন ভিতরের দুশ্মনের সঙ্গে যোগাযোগ করে কিছু লাইন করা যায় কিনা, এই বুদ্ধি তিনি বের করলেন। ভিতরের বনি কোরাইজা ওই ইহুদিদের একটা বড় কবিলা রয়ে গেছে, যাদের সঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি ছিল, তখনও তাদের সঙ্গে ওনার কোনো অসুবিধা হয়নি, তারা চুক্তি মেনে চলছে। এই গ্রুপের সঙ্গে ওনার অসুবিধা নেই, আগেগুলো বনি মুস্তালিক হয়েছে, কিন্তু এই গ্রুপের সঙ্গে যারা ইয়েতে ছিল কোনো অসুবিধা হয়নি, তারা ভিতরে আছে মদিনার ভিতরেই, পরীক্ষার ভিতরে তারা পড়েছে এবং তারা মোটামুটি চুক্তি মেনে চলে আসছে। এখন আবু সুফিয়ান চিন্তা করলো যে তাদেরকে ধরতে হবে ভিতরের দিকে, তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার চুক্তি সাইন করেছিল যে ওখান থেকে সরিয়ে আনতে হবে, বিশ্বাসঘাতকতা করে চুক্তি ভঙ্গ করে এদের পক্ষে জয়েন করাইতে হবে। তাদের মাধ্যমে ইনফরমেশন নেওয়া, ভিতর দিক থেকে তারা যদি অ্যাটাক করতে রাজি হয়ে যায়, তো এই লাইনটা করার জন্য সে আরেকটি বড় দুষ্ট ছিল ইহুদিদের মধ্যে, হুয়াই ইবনে আখতাব, তাকে ধরল। হুয়াই ইবনে আখতাব কিন্তু বড় দুশ্মন ছিল, সে বহু দুশ্মনী করেছে, মক্কায় গিয়ে এই খন্দকের যুদ্ধের জন্য তাদেরকে তৈরি করে নিয়ে এসেছে, উৎসাহিত করেছে, আমরা তোমাদেরকে হেল্প করব, কোঅপারেশন করব। সে কিন্তু এই বনি কোরাইজা গোত্রের না, সে আরেক গোত্রের ইহুদি। সে তাকে তারা ধরল হয়ে ইবনে আখতাব, সে মোটামুটি একটু কবি, নাম করা, প্রভাবশালী, তাকে ধরল যে তুমি তুমি যেহেতু ইহুদি, তুমি বনি কোরাইজা লোকদেরকে পারো কি না আমাদের পক্ষে নিয়ে আসতে, এই কাজটা করো। তো সে উৎসাহিত হয়ে তাই করলো, গুড আইডিয়া, আমি চেষ্টা করি দেখি। সে চলে আসলো বনি কোরাইজার কাছে, এসে তাদের যে লিডার ছিল তার নাম ছিল কাব ইবনে আসাদ আল কোরাদি, কাব ইবনে আসাদ আল কোরাদি, কোরাইজা, বনি কোরাইজা থেকে এই টাইটেল তার কোরাদি, নাম হলো কাব, তার পিতার নাম আসাদ। এই কাবের কাছে আসলো, তো এসে যখন দরজা নক করলো রাতের বেলায়, অন্ধকারে এসছে, কারণ এই খবর যদি আবার মুসলমানরা পেয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দারা পেয়ে যায়, তাহলে তো অসুবিধা হবে। খুব সন্তর্পণে রাতের অন্ধকারে গোপনে আসলো, দরজা নক করলো কাবের বাড়িতে, কিন্তু কাব দরজা খুললেন না, বললো যে আমি অমুক এসেছি, আপনার সঙ্গে জরুরি কথা আছে, একটু দরজা খোলেন, কিছু জরুরি কথাবার্তা আছে। তিনি বললেন না, আমি দরজা খুলবো না। তিনি কথাই বলছেন না, অ্যান্সারও করছেন না, এবং তার সঙ্গে রেসপন্ড করছেন না। তারপরে শেষ পর্যন্ত কাব এই হয়ে ইবনে আখতাব ছাড়বে না, সে গিয়ে দরজা বারবারে নক করছে, নক করছে, পিটাপিটি করছে দরজার মধ্যে, বলে যে ওয়াই হ্যাঁ ইয়া কাব ইফতাহলি, কাব তোমার ধ্বংস হও, তুমি কি হলো, তুমি আমার জন্য দরজাটা খোলো না, একটু কথা বলি না। কাব ভিতরে থেকে বললেন দরজা না খুলে, ওয়াই হ্যাঁ ইয়া হইয়াই ইন্নাকা ইমরুউন মাসউম, হইয়াই ইবনে আখতাব, তোমার কাছে কোনো ভালো খবর নাই, তোমার কাছে অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আমি দরজা খুলবো না, তুমি কোন উদ্দেশ্যে আসছো আমি জানি, আমি মুহাম্মাদের সঙ্গে চুক্তি করে ফেলেছি, তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব না, আমি এই ত্রুটি বা এই চুক্তি আমি ত্রুটি করব না, ভঙ্গ করব না, এবং আমি এই পর্যন্ত আমাদের চুক্তির ব্যাপারে মুহাম্মাদকে পেয়েছি যে তিনি চুক্তি সম্মান করেছেন, চুক্তি ভঙ্গ করার মতো কোনো কাজ তিনি আমার সঙ্গে করেননি, আমাদের কবিলার সঙ্গে করেননি, কাজে আমরা একতরফা বিশ্বাসঘাতকতা করে চুক্তি ভঙ্গ করতে চাই না, তুমি আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমি এই কাজে তোমার সঙ্গে রাজি হব না। হিয়াই এমনি আখতাব বলে, খুব এর শোনো, তুমি খালি দরজাটা খোলো, আমি একটু কথা বলি তোমার সাথে, দরজাটা খোলো না একটু, হ্যাঁ ইফতা আলি উকাল্লে, একটু কথা বলি তোমার সাথে। কিন্তু কাব বলছেন না, আনা বেফায় না, আমি খুলব না, তুমি যাই বলো না, তুমি চলে যাও, আমি খুলব না। কিন্তু হিয়াই ইবনে আখতাব সে ছাড়বে না, সে কথা বলেই ছাড়বে। এখন সে মানুষের কিছু কথা বললে, মানুষ যখন আর একটা খোসা দিলে উল্টা দিক থেকে আর সহ্য করতে পারে না, এমনটা খোসার জিনিস আবিষ্কার করলো, সেটা কি, সে বলল আল্লাহি মা আগলাকতাল হিসনা দুনি ইল্লা তাখাউফুকা মিন আকুলা মিন জাসিসাতিকা। ওকে ওকে, বুঝছি তারা রাতের বেলায় ওই ওই মদিনার লোকেরা বা এই কবিলার লোকেরা একটা চমৎকার খানা পাকায়, কোনো কোনো রেওয়াজ আসে গোস্ত আর ইয়ে দিয়ে এক ধরনের আমরা বিরিয়ানি পাকাই, যে এই জাতীয় গমকে গুঁড়া করে তারা এক ধরনের এরকম একটা স্পেশাল ডিশ পাকায়, ওইটা কোন কোন রেওয়ায়তে আসছে, খেজুর দিয়ে আর গমকে গুঁড়ো করে এক ধরনের সাথের মতো বানিয়ে সেটা দিয়ে একটা ভালো চমৎকার মিষ্টি জাতীয় খাবার তৈরি করে, এই জাসিসা বলা এটাকে। এর দুটো অর্থ এসেছে, হয়তো গোস্তওয়ালাটা অথবা খেজুর দিয়ে পাকানোটা, বোধ কেসে এরা দুইটাই খুব স্পেশাল ডিশ আর কি। এখন সে বলে বুঝছি যে তুমি এরকম ডিশ একটা পাকাইছো, একলাই খাইতে চাও, মেহমান আমি আসলে শরীর খাওয়া লাগবে, তোমার বখিলির কারণে দরজা খোলো না, আমি বুঝতে পারছি। একলা মজা করে খাচ্ছ তো, আমি গেলে ভাগ পাবো। এখন মনে করলো আরবরা আবার মনে করে বা ইহুদি হলেও এই রাতে এখানে আরবদের মধ্যে বসবাস করে সেই কালচারে কিছুটা অভ্যস্ত, যে আমাকে কেউ বখিল বলুক এই বদনামি তারা নিতে যায় না, এই বদনামি। এখন সে বললো যে না আমি তো ওইটা খাই না, এটা বললে সে বিশ্বাস করবে না, চিন্তা করলো তো বদনামি করবে আমার ব্যাপারে, যে বখিল খায় একলা, মেহমান আসে দরজাই খোলে না, এই বেকায়দা তাকে ফেলে দিল। তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে নিজের মানুষের বাঁচানোর জন্য বখিলের থেকে সিল পাওয়ার থেকে বাঁচার জন্য দরজা খুলে দিল। খোলার সঙ্গে সঙ্গে হয়ে ঢুকলো, ঢুকে তাকে জড়িয়ে ধরে টরে তাকে বলল, ইয়াকাব তুমি ধ্বংস হও, তুমি ওয়াই হাকা ইয়াকাব যে টুকা বেজিদাহারে ওয়াই বাহারি তামিন, আমি তোমার কাছে এক বিরাট সুযোগের খবর নিয়ে আসছি, আমাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগ আমরা কিছুতেই হারাতে পারি না। আমি জানো মক্কায় গিয়ে এই কোরাইশদেরকে কি পরিমাণ কষ্ট করে তাদেরকে উৎসাহিত করে জমায়েত করেছি, এই মুহাম্মাদের উৎপাত থেকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কত বড় একটা কাজ করলাম, আর তারা 10,000 বাহিনী নিয়ে গাতফান সহকারে তাদের কবিলার দুই কবিলার আরবদের সেরা সেরা লোকগুলোকে যোদ্ধাগুলোকে নিয়ে এসেছে, এবং তারা বলেছে যে যা কিছু ঘটুক আর না ঘটুক এইবার তারা বদরে ওহদে তারা পারেনি যেটা সেটা তারা করেই ছাড়বে, মুহাম্মাদকে মুহাম্মাদকে চিরদিনের জন্য উৎখাত না করে তারা ফেরত যাবে না, বিরাট পণ করে তারা এসেছে। ওকে, কাব বলল, কাব কিন্তু তার কথা সহজে গলছে না, বললে যে তুমি আমার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আস না, আল্লাহর কসম তুমি আমার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ নিয়ে আস, বড় মুসিবতের খবর নিয়ে আসছ, তুমি আমার কাছে নিয়ে আসছো বেদুল্লিল দাহার, যে খবর গ্রহণ করলে একমত হলে আমার গোটা জীবনের জন্য আমার জন্য অভিশাপ হবে, আমাদের জন্য ক্ষতির কারণ হবে, এরকম একটা ভয়ানক খারাপ খবর নিয়ে তুমি আসছো। অবি জাহামিন, তুমি এমন ম্যাগ নিয়ে আসছো যে ম্যাগের মধ্যে পানি নাই, ম্যাগের মধ্যে পানি না থাকলে ম্যাগ আসছে কি আসে, আসে ওটার মধ্যে আজাব আসে, পানি না থাকলে কি আজাব কমে, লুত কমে আমাদের কাছে মেঘ আসছিল তাই না, সে মেঘের মধ্যে কি ছিল, পানি ছিল না, আগুনের আজাব ছিল। বলে তোমার এই খবর তুমি সুসংবাদ মনে করছো, আমি মনে করছি তুমি দুঃসংবাদ নিয়ে এসেছ, তুমি এমন মেঘের খবর নিয়ে আসছো, হারা কামা আহু ফাহু লাইসা ফিহি শাই, তুমি এমন মেঘের খবর নিয়ে আসছো যে মেঘের মধ্যে বিজলির চমক আছে কিন্তু পানি নাই, এই বিজলির চমক শুধু আগুন নিয়ে আসবে। কেমনি যে বেচারা বুঝতে পেরেছিল, সে তার কথা সায় দিচ্ছে না কিন্তু হইয়াই ছাড়ে না, ওয়াই হাকা ইয়া হইয়াই ফাদানি ওয়ামা আনা আলাই, তে সে বারেবারে বলল যে হে হইয়াই তুমি চলে যাও, আমি যেভাবে আছি সেভাবেই থাকি, আমি মুহাম্মাদের সঙ্গে দেখতে পেয়েছি সে কথা দিয়ে কথা ঠিক রাখে, আমাদের চুক্তিকে ভঙ্গ করেনি, এক অত্যন্ত বিশ্বস্ত একটা মানুষ, আমাদের কোনো ক্ষতি করেনি, আল্লাহ দিন, এবং আমাদেরকে ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য কোনো বাধ্যও করেনি, প্রেশারও দেয়নি, চাপ দেয়নি, ওয়ালা গাসাবানা মালান, আমাদের কোনো তারা মেজরিটি আমাদের কোনো মাল সম্পদ নিয়ে দখল করার চেষ্টা কখনো করেনি, ওলা নান কিমু মিন মুহাম্মাদিন ওয়া আমালিহি শাইয়ান, আমি পারবো না কিছুতেই মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান নিতে, তার ব্যাপারে আমি খামাকটা প্রতিহিংসার রাস্তায় চলে যাব, পারবো না এটা, ওয়ান তাদু ইলাল হালাক, তুমি তো দেখা যাচ্ছে আমাকে একটা হালাকের দিকে নিয়ে যাওয়ার একটা দাওয়াত নিয়ে এসেছো, খবরদার আমি তোমার এগুলো শুনতে রাজি না, ফানুদাক্কিরুকাল্লাহ ইল্লা মা আফাইতানা মিন নাফসিকা, আল্লাহ দোহাই দিয়ে বলি তুমি আমাদেরকে এই অপকর্মের থেকে দিকে নিয়ে যাওয়ার জন্য আর চেষ্টা করো না, তুমি চলে যাও, হবে না। এরপরে আমর ইবনে সাদ ইবনে আল কুরাজি, সে আরেকজন ছিল কাব ইয়ার সঙ্গে, কাবের সঙ্গে তার সাথে ছিল, সেও আসলো কথা বললো, বললো যে না আমরা চুক্তি করেছি, তুমি আমাদের লিডারকে চাপ দিও না, আমরা এই কাজ করতে পারবো না। হ্যাঁ, তিনি স্মরণ করে দিলেন কাবকে ভালো করে আরো, এবং আশেপাশে আরো কিছু লোক দেখা যায় ইতিমধ্যে জমা হয়ে গেছে তাদের রাতের অন্ধকারে খবর পেয়ে। অনেকক্ষণ ধরে এই দান দরবার চলছে। তিনি আমর ইবনে সাদি আল কোরাজি বললেন, ইয়া মাশার ইয়াহুদ ইন্নাকুম কাদ হালাকতুম মুহাম্মাদান আলা মা কাদ আলিমতুম আল্লা তাখুনুহু ওয়া লা তানসুরু আলাইহি আদুওয়ান। মনে রেখো, তোমরা কোনো রং সিদ্ধান্তে যেও না যে তোমরা মুহাম্মদকে কথা দিয়েছ, চুক্তি করেছ, তার বিরুদ্ধে আসা দুশ্মনদের পক্ষে কখনো যাবে না, বরঞ্চ তার পক্ষে থাকবে, তাকে সহযোগিতা করবে। ও আন তানসুরুহু আলা মান দাহামা ইয়াসরিব, মদিনাকে আক্রমণ করতে আসলে আমাদের চুক্তি ছিল আমরা জয়েন করে তার সঙ্গে যাব, তার দুশ্মনকে মোকাবিলা করব। ফা আউফু আলা মা আহাদতুম আলাইহি, খবরদার যে চুক্তি ছিল এই চুক্তি রক্ষা করো সবাই, কেউ একজন টলটলামান হয়ে যেও না। ফাইন লাম তাফআলু ফাখাল্লু বাইনহু ওয়া বাইনা আদুহি ওয়া আতাযিলুহুম, তোমরা যদি না পারো কমপক্ষে নিরাপদ থাকো, তার সঙ্গে মুহাম্মদের সঙ্গে জয়েন না করলেও নিরাপেক্ষ থাকো, অন্তত দুশ্মনের পক্ষে যেও না। এতক্ষণ এত কথা বলার পরে হাইয়াই ইবনে আখতাব এই দুষ্ট লোকটি কি ছাড় দেয়? সে এখনো ছাড় দেয়নি, সে লেগেই আছে। কাবকে বলতে বলতে অনেক কথা বলল, বহুক্ষণ সময় নিল। ওকে তারপরে তাকে আদর করে তার গালে হাত দিয়ে গায়ে হাত দিয়ে তাকে আবার বুঝায়, শেষ পর্যন্ত তাকে ওয়াসওয়াসা দিয়েই ছাড়লো। কাবাল করার দিকে সঙ্গে তার কথা হয়ে গেল যে ঠিক আছে যা, কিন্তু শেষ পর্যন্ত তাদের কথায় পড়ে গেল। পড়ে গিয়ে তার সঙ্গে গোপনে কথা দিয়ে ফেললো যে ঠিক আছে আমরা এক হয়ে গেলাম। সে বলল যে আমাদের এই একমাত্র সুযোগ আছে ইহুদিদের, তুমি ইহুদি আমরাও ইহুদি, আমরা মিলে এখনো আমাদের মিত্রদেরকে নিয়ে এসেছি, কাজে আমাদের কমন দুশ্মনকে চিরতরে উৎখাত করে দিলে আমরা নিশ্চিন্তে মদিনা থাকতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত সে তার চুক্তির কাগজ নিয়ে আসলো, এনে কথা দিল, দিয়ে হুয়াই ইবনে আখতাবের সামনে ওই চুক্তির কাগজকে ছিঁড়ে ফেলে, যাও তোমাকে কথা দিলাম, তোমাদের সঙ্গে আমি কোঅপারেশন করব। যখন এই খবর রাতের অন্ধকারে আস্তে করে কিছুটা হলেও বেরিয়ে গেল, তখন মুসলমানদের মধ্যে খবর হয়ে গেল যে এই তো চুক্তি ভঙ্গ করে ফেলেছে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তখন বিভিন্ন সূত্রে খবর পৌঁছে গেলে পরের দিন সকালেই তিনি চিন্তা করলেন যে খবর যেটা আসলো কতটুকু সত্য, এটা তাকে করতে হবে, চেক করতে হবে। তখন তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তুমি যাও রাতের অন্ধকারে তাদেরকে এভাবে জিজ্ঞেস করলে তারা অস্বীকার করবে, অথবা তারা যদি তোমাকে হত্যাই করে ফেলে, গুম করে ফেলে, কাজে তুমি খুব গোপনে খবরটা নিয়ে আসো, এটা ঠিক কিনা। বুখারী মুসলিম রেওয়ায়েত আছে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতু ইয়াউমাল আহজাবে জুলতু আনা ওয়া আমর ইবনে আবি সালামা ফি নিসা, আমাকে জুবাইর ইবনে আওয়াম বলেন আমাকে এবং আমর ইবনে আবু সালামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলা বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় পাহাড়ের উপরে আশ্রয়স্থলে রেখে গিয়েছিলেন, ওই শেল্টারের দায়িত্বে আমাকে রেখেছিলেন, আমি পাহারা দেবো তাদেরকে দুশ্মন যদি কোনো সময় আটক করে, আমাকে তিনি এই খবর দিলেন। ওকে না, আমর ইবনে আবি সালামা বলেন যে আমার দায়িত্ব ছিল মহিলাদের ওই জায়গায় ডিউটি পালন করা, আর আমি দেখি যে জুবাইর ইবনে আওয়াম ওই বনি কোরাদের মধ্যে যাওয়া আসা করতেছেন, আমি টের পেলাম, দুই তিনবার তিনি গেছেন। তখন আমি শেষ পর্যন্ত জুবাইর ইবনে আওয়ামকে বললাম, আমর ইবনে আবি সালামা বলেন যে আপনাকে দিলাম বনি কোরাজে দুই তিনবার যাওয়া আসা করলেন রাতের বেলা, ঘটনা কি? কলাহাল রাইতান ইয়া বুনাইয়া, উনি কিন্তু আসলে ওনার ছেলে, ছেলের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে পাহারা দেওয়া, আর বাবাকে পাঠিয়েছেন জুবাইরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিতে, বনি কোরাইজার খবর। তো বাবাকে দেখে ফেলেছে ছেলে যে বাবা আপনি এখানে দুই তিনবার গেলেন, ঘটনা কি? তিনি বলে হাল রাআইতানি ইয়া বুনাই, তুমি দেখে ফেলছো আমাকে, আমি তো দেখছি আপনাকে গেলেন যে। কুলতু নাম, হ্যাঁ খবর আছে একটা বাবা, এই বলা দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ইয়াতি বি বনি কুরাইজা ফায়াতিনি বি খবরহিম, কে আসা হিম্মত করে বনি কুরাইজার এই চুক্তি ভঙ্গের খবরটা নিশ্চিত করে আমার কাছে নিয়ে আসবে। আমাকে কয়েকজন সাহাবি ছিলাম, উনি বললে যে এই হিম্মতটা কে করবে, কারণ লাইফ রিস্ক আছে, আমি লাইফ রিস্ক নিয়ে এসেছি বাবা, এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর দিতে এসেছি। তারপরে তিনি বলেন যে আমি ওনাকে খবর নিয়ে বললাম, বললাম যে যখন তিনি বলেছিলেন আমি বলছিলাম ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কাজ করব, আমার জীবন যাকার থাক, আপনি দোয়া করেন। অন্য রেওয়ায়েতে আসছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ইয়াতিনা বি খবরিল কওম, তাদের খবরটা কে আনতে পারবে, তখন আমি বলেছিলাম, জুবাইর বলে যে আনা আমি, আবার তিনি বলেন কে আনবে তার খবরটা, আবার আমি বললাম, তিনবার বললেন খবরটা, তিনবার আমি এই কথা বলেছিলাম, তো আর কেউ হাত তোলার আগেই আমি বলে ফেলেছি, চান্স নেই ফেলে তিন তিনবার, কারণ এখানে জীবনের রিস্ক আছে। তখন আমার এই যখন খবর নিতে আমি ইচ্ছা করেছি এবং পেশ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে একটা মন্তব্য করলেন, উনি পরে কাহিনীগুলো বলেন নাকি সাহাবী জুবায়ের, যে ইন্না লিকুল্লি নবিয়্যিন হাওয়ারি, প্রত্যেক নবীর কিছু খাস হাওয়ারি আছে, একান্ত আপন হাওয়ারি যারা জান দিয়ে নবীকে নবীকে হেল্প করে। ওয়া ইন্না হাওয়ারিয়া আর জুবাইর, আমার হাওয়ারি হচ্ছে জুবাইর, তিনি রিস্ক নিয়ে এই কাজ করতে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এসে গেল যে এই খবর ঠিক, তিনি খবর দিলেন। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাদকে পাঠালেন, একটা হলো সাদ ইবনে মুআদ, আর তিনি আওসদের লিডার, কবিলা দুই কবিলা বড় মদিনা, এক কবিলার নাম আওস আরেক কবিলার নাম খাজরাজ, তো দোনো কবিলার লিডারের নাম সাদ। আওসের যিনি লিডার তিনি হলেন সাদ ইবনে মুআদ, আর খাজরাজের যিনি লিডার তিনি হলেন সাদ ইবনে উবাদা, এই দুই সাদকে ডেকে পাঠালেন, আর তাদের সঙ্গে আব্দুল ইবনে রাওয়াহাকে পাঠালেন, খাওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, এই চারজনকে বললেন ইনতালিকু হাত্তা তানজুরু আহাক্কুন মা বালাগানা আন হাউলাইল কওমি আমলা, তোমরা গিয়ে যাও ওর পিছনে থাকো এবং খবর নেওয়ার মধ্যে তোমরাও শরীক থাকো জুবাইরের সাথে, তাকে একলা তিনি ছেড়ে দেওয়া রাইট মনে করলেন না, এবং তোমরা গিয়ে যখন আসবে এসে আমাকে যখন বলবে খবরটা, ফা ইন কানা হাক্কান ফা আলহিনু লি লাহনান আরিফুহু, যদি খবর সঠিক হয় আমার কাছে যখন এসে খবরটা বলবে তখন সরাসরি ওই শব্দ দিয়ে বলো না, একটু ইশারা কিছু শব্দ শিখাই দিলেন এই খবর দিবা। হ্যাঁ, যেমন খবরটা কি হতে পারে, কি বলছে সেটা বলেন নাই, কাজটা খবরটা ঠিক, কাজটা ঠিক, এরকম কিছু একটা, ওরা চুক্তি ভঙ্গ করেছে এভাবে খবর দিও না, স্টেটমেন্টটা এভাবে দিও না আমাকে, আশেপাশে কোনো সাহাবি থাকলে শুনে ফেলবে, কেউ যেন না শুনে। ওয়ালা তাফুন্নু ফি আদা ইন্নাস, কারণ তোমরা সরাসরি যদি ওদের চুক্তি ভঙ্গের খবর সঠিক হয়ে যায় এটা বলে দাও, তাহলে লোকদের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে, কেউ কেউ হয়তো বা মন ভেঙে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারে, তারা তো সাহাবি হলো হাজারো হলো মানুষ, তো কাজে কাউকে আমি চাই নাই তারা এটা জেনে ফেলুক, এখন এটা আমরা গোপন রাখবো। ওয়া ইন কানু আলা আল ওয়াফা ফি মা বাইনানা বাইনাহুম ফাজারু বিহি লিন্নাস, আর যদি খবর সঠিক না হয়, মিথ্যা গুজব ছড়িয়েছে, তারা চুক্তি ভঙ্গ করেনি, তাহলে ওপেনলি বলতে পারবো, অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ খবর হলে ওপেনলি বলো না। অ্যাগেইন এখানে আমরা কি পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচক্ষণ লিডার ছিলেন, শাসক ছিলেন, নেতা ছিলেন। তারপরে ওনারা বেরিয়ে আসলেন, এসে তোমরা খবর নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাই দিলেন যে তারা কিছুতেই খবর ঠিক, তারা লা আহাদা বাইনা বাইনা মুহাম্মাদিন ওয়ালা আকদ, তারা বলাবলি করছে নিজেদের ভিতরে, আমাদের সঙ্গে মুহাম্মাদের আর কোনো চুক্তি নাই, শেষ করে দিয়েছি আমরা, এই খবর তাদের মধ্যে হয়ে গেল। তখন সাদ আর ওনারা গিয়ে ওদের লিডারদের সঙ্গে কথাই বললেন। ও প্রথমে খবরটা আসছিল আসলে জোবাইর ইবনে আওয়ামের মাধ্যমে, পরে এই চারজনকে তিনি পাঠালেন যে তোমরা গিয়ে তাদের সঙ্গে ফর্মালি কথা বলে কনফার্ম হও, তাদের লিডারদের সঙ্গে কথা বলো যে আমাদের চুক্তি কি ঠিক আছে না ভেঙে গেছে। তখন গিয়ে এই চারজন সাহাবী, বিশেষ করে দুইজন লিডার মদিনার, এদের গায়ে কিন্তু হাত দিতে পারবে না, তারা জানে তারা মদিনার কবিলার মধ্যে এরাই হলো লিডার, আর ইহুদিরা তো এখানে এসে উপনিবেশ করেছিল, আসল বাসিন্দা কারা? আওসাবে খাজাজ লোকেরা। তো যখন কথা বললো তখন সাদ ইবনে মুআয, তিনি তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বনি নাদির তাদের কথাবার্তা বললেন, সাদ ইবনে উবাদা বললেন যে তোমরা বনি নাদিরের কি পরিণতি হয়েছে জানো, যে বনি নাদিরকে বিতাড়িত করা হয়েছে মদিনা থেকে, আরেকটি কবিরা ইহুদি কবিলা বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধ হয়ে তারা পরাজিত হয়ে মদিনা ছেড়ে চলে গেছে, তাদের কথা মনে আসে, তোমরা যদি সত্যি এরকম করো তাহলে ওই পরিণতি তোমাদেরকে ভুগতে হবে। তখন সাদ ইবনে মুআজ বললেন সাদ ইবনে উবাদাকে, থাক, দা আনকা মুশাতামাহুম ফামা বাইনা বাইনহুম আরবাল আরবা মিনাল মুশাতামা, তুমি তাদেরকে এখন বকাবকি করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই, তাদের সঙ্গে আমাদের ঝগড়া হবে না, আরো বড় কিছু হবে, কথা বাড়িয়ে লাভ নাই। তিনি ওনাকে সব ফেরত চলে আসলেন, এসে দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক, তারা বিশ্বাসঘাতকতা করেছে, আমরা তাদের লিডারদের সঙ্গে কথা বললাম, তারা মোটামুটি কনফার্ম করে ফেলেছে যে তারা আমাদের সঙ্গে আর নেই, দুশ্মনের সঙ্গে যোগ দিয়েছে। এই অফিসিয়াল ফর্মাল আনুষ্ঠানিক খবর পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আকবার, তিনি কি বললেন আল্লাহ আকবার নাকি ইন্নালিল্লাহ বললেন? আল্লাহ আকবার, আবশিরু ইয়া মাশারাল মুসলিমিন। তারপর বলেন মুসলমানরা, এই মুসলিম সম্প্রদায় তোমরা সুসংবাদ গ্রহণ করতে পারো। আল্লাহ আকবার, সুসংবাদ দিলেন না, এটা তো উনি তো চিন্তাযুক্ত হয়ে গেছিলেন, খবরটা পজিটিভ আসুক এটাই চাইছিলেন, খবর আসলো নেগেটিভ, এখন তারপরে উনি আল্লাহু আকবার বলছেন, আবার বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা পরীক্ষায় পাশ করো তাহলে তোমাদের আল্লাহ সাহায্য চলে আসবে, এখন পরীক্ষায় পড়ে গেছি, এখন কি করতে হবে, ফেল করবো না পাশ করব? পাশ করতে হবে, পাশ করলে বিজয় নিশ্চিত, এই কনফিডেন্স আমার ছিল, আমরা খালি পাশ করা লাগবে। সাহাবিদেরকে তিনি মনোবল চাঙ্গা করতে বললেন আল্লাহু আকবার, সুসংবাদ না হয়ে মুসলিমগণ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্যাম্পে খিমায় ঢুকে পড়লেন তাঁবুর মধ্যে, এবং তিনি সেখানে অনেকক্ষণ একা থাকলেন, আল্লাহকে ডাকলেন, যে একটা ওনার মাথা ঢেকে তিনি ঘুমিয়ে ঘুমের মতো করে নামাজ পড়লেন বা কতক্ষণ ঘুমালেন, এবং তিনি অনেকক্ষণ আল্লাহ তাআলার কাছে তিনি দরখাস্ত দিতে থাকলেন আল্লাহ যেন সাহায্য করেন। ওকে, আর ইতিমধ্যে খবরটা আস্তে আস্তে কিন্তু মুসলমানদের মধ্যে পৌঁছে গেছে, সাহাবিরা কিছু কথাবার্তা বলছেন এবং ওনার পাশে এসে অপেক্ষায় আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর দেবেন। তখন তিনি ওনার সকালবেলা উঠে ঘুম থেকে তিনি তখন বললেন আবশিরু বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, তখন তিনি ওনার আবার সবার সামনে আসলেন, এসে বললেন তোমরা সুসংবাদ নিতে পারো, আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন। তিনি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে ফেলছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তিনি আল্লাহর সাহায্যের ইঙ্গিত পেয়েছেন, কনফিডেন্সের সাথেই খবর দিলেন। কিন্তু এদিকে তো যে কজন সাহাবী সামনে আসে ওনাদের সঙ্গে আমার কথা হচ্ছে, এই চারজনের সাথে, ওদিকে সাহাবিদের কাছে ইতিমধ্যে খবর পৌঁছে গেছে, ওনাদের মধ্যে এটা নিয়ে অনেক বড় কথাবার্তা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে, এবং সাহাবিদের দলের ভিতরে তো কিছু মুনাফিক আছেন, কিছু দুর্বল মনা মুসলিম আছেন, একদম পুরো মুনাফিক না, কিছু ইমান আছে, কিছু নেফাক আছে, মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে এরকম আছে না, আমাদের মধ্যে সাহাবিদের মধ্যে কেউ নাই অবশ্য, কিছু ভালো মুসলিম আছেন, আল্লাহর উপর তাওয়াক্কাল আছে, আবার কিছু আছে একদম কঠোর মুনাফিক, আল্লাহর দুশমনদের সঙ্গে তাদের যোগাযোগ, ওইদিকে মন বেশি, এখানে পড়ে আছে বেকায়দা হয়ে থাকার কারণে, আবার কিছু আছে মাঝখানে, আল্লাহ দেখেও আসে কিছু, কিন্তু আবার ভয়ও লাগে খুব বেশি যে বিপদ দেখে কিভাবে বাঁচা যায়, দুর্বল মনা। তো এরকম তো সাহাবিদের মধ্যে উঁচু মানের মেজরিটি, কিন্তু কিছু দুর্বল মনা আছে, কিছু কিছু নেফাক ভিতরে তাদের আছে, কিছু আছে আবার সুস্পষ্ট মোনাফেক। তো এখন কথা কানা ঘুষাঘুষি হচ্ছে তাদের মধ্যে, তখন কিছু লোক দুর্বল হয়ে গেছে। এই খবরটা আল্লাহ তাআলা পরে সূরা আহজাবের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। সূরা আহজাবের 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজ যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা উবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলযিলু যিলজালান শাদীদা। যখন তোমাদের দুশ্মনের দল এই বাহিনী এসেছিল উপরের দিক থেকে নিচের দিক থেকে, কাফেররা মক্কার কোরাশরা আসছিল উঁচু এলাকা দিয়ে, তাদের রাস্তা আসার রাস্তা একটু উঁচু সাইড, আর নিচু সাইড ছিল নাজদ এলাকার দিক থেকে গাতফানের দল, তাদের প্রায় সংখ্যা ছিল 3,000-এর মতো, বাকি ছিল কোরাইশ যারা মক্কা কেন্দ্রিক, তারা আসছিল উপরের রাস্তা দিয়ে এক সাইড থেকে, আরেক সাইড নিচের রাস্তা দিয়ে সমতল ভূমি থেকে আসছিল গাতফানের দল। আল্লাহ বলছেন যখন তোমাদের উপরে দুশ্মন এসে গেছিল উপরের দিক থেকে রাস্তা দিয়ে নিচের রাস্তা দিক দিয়ে, এখন এগুলো দেখে যা কাতিল আবসার কোন কোন চোখ তা সেটা দৃষ্টি হারিয়ে ফেলেছে, অর্থাৎ চোখে মানুষ দেখে না, চোখে মুখে অন্ধ হয়ে যায়, চোখে ধাঁধা লেগে যায়, চোখ বিভ্রান্ত হয়ে গিয়েছিল এই ভয়ের কারণে। ওবালা কাতিল কুলুবুর হানাজের, কারো কারো দিল ভয়ে মুনাফিকদের দিল, এই দিল কোন জায়গায় আছে, বুকের এখানে আছে, ভয়ের কারণে দিল এখন গলায় চলে আসছিল, তার মানে কি রু বাইর হয়ে যাবে এখন ভয়ের কারণে, এরকম ভয়ে অনেকে ভীত হয়ে গিয়েছিল। আর কেউ কেউ তখন মোনাফেক দুর্বল মনা ইমানদাররা কথা দুনুনা বিল্লাহি দুনুনা, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ করা শুরু করে দিয়েছিল, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা আর থাকলো না, তাওয়াক্কুল আর থাকলো না, বলে আল্লাহ কসে বিজয় দিবে, এখন যেভাবে আসছে এবারে তো সব শেষ, কিসের বিজয়। তাদের মধ্যে এগুলো কিছু কিছু কানা ঘোষা চলছে। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে এই পরীক্ষা ফেলে দিলেন, মেজরিটি সাহাবী পরীক্ষা পাশ করলেন আলহামদুলিল্লাহ। তাদের খবর একটু আগে আয়াতে কি এসেছে, তারা কি বলেছেন, তারা বলেছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কল, ও মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, আল্লাহর উপরে তাদের ইমান বেড়ে গিয়েছিল, আল্লাহর উপর সম্পর্কে বেশি গেছিল, তারা বলেছিল আকালু হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহ আমাদের সাথী সাহায্যকারী উপায়, তিনি আছেন তার উপরে ভরসা, তিনি একাই যথেষ্ট আমাদেরকে সাহায্য করতে। কিন্তু বাকিদের অবস্থা উল্টা হয়ে গেল। আরেকজন সাহাবি আছেন মুহাম্মদ ইবনে কাব আল কোরাদি, তিনি বলেন উনি কোরাজি এই বনি কোরাইজান না, তিনি আরেকজন, তিনি বলেন তিনি তাবেই ছিলেন, যে অনেক পরের ঘটনা, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি গিয়েছিলেন কুফাতে, তখন কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা বা খেলাফতের রাশেদার জামানায় তিনি কুফায় গিয়েছিলেন, আর সেখানে তিনি দিনের কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, এলেম শিখাচ্ছেন। ওখানে যারা ইসলাম কবুল করেছিলেন কুফা এলাকার লোকেরা, তারা তো তাবি, তারা তো সাহাবি হতে পারেননি, ওনাকে পেয়ে খুশি হলেন যে আল্লাহ নবীর একজন সাহাবি এসেছেন, এলেম শিখছেন, দিন শিখছেন। ওনাকে আগ্রহ করে বললেন, ইয়া আবদুল্লাহ, ইয়া বা আবদুল্লাহ, রাআইতুম রাসূলুল্লাহি ওয়া সাহাবতুহু, আপনাদের সত্যি আপনি কি আল্লাহ রসুলকে দেখছিলেন, ওনার সাহাবি হওয়ার কথা সৌভাগ্য আপনার হয়েছিল তাই না? ওনাকে বলছেন, তার মানে যে আপনাদের কিসমত যে কত ভালো, আমরা কি মিস করলাম, আপনারা কি পেয়েছেন। কলা না আমি আপনি আখি, ভাতিজা, ভাতিজার মতো বয়সের, অবশ্যই আমরা তো ওনাকে পেয়েছি, আল্লাহ আমাকে দেখে তৌফিক দিয়েছেন। তখন তিনি বলেন ফাকাইফা কুনতুম তাসনাউন, আল্লাহ রসুলকে আপনাদের মধ্যে পেয়েছিলেন, পেয়ে কি করলেন, ওনাকে কিভাবে আপনারা ডিল করেছিলেন, কিরকম খেদমত করেছিলেন, ওনার হক কিভাবে আদায় করেছিলেন, ঠিক মতো করছেন তো? কলা হুযাইফা, আল্লাহ লাকাদ কুন্না নাজহাত, বলো কি আমরা করি নাই, জান দিয়ে করেছি আমরা, আল্লাহ লাউ আদরাক নাহু মা তারাক নাহু ইয়ামশি, আলাল আরদ ওয়াজআলনাহু আলা আনাকিনা, তখন ওই কাব আল কোরাজি তাবেই বলে, আপনারা তো অনেক কষ্ট বুঝছি, আমরা পেলে কি করতাম জানেন? নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জমিনে কখন হাঁটতে দিতাম না, কাঁধে করে নিতাম। কি বলেন, আল্লাহ নবীকে পাইছি, মাটিতে হাঁটতে দিতাম না। নিজের আবেগ জজবার কথা বলছেন, মনে হয় সাহাবীদের থেকে বেশি করবে। আমরা এরকম চিন্তা করি, পাইলে কি করতাম এখন, যদি ওই যে নবী আসতেছেন দেখতে পাইতাম এখন কি করতাম? আমরা মনে করি আমরা যে এখন তো মানে বেহুশ হয়ে যেতাম, কিন্তু আমরা কি যতই বলি আমরা কি সাহাবীদের মতো পারতাম? আল্লাহ তাআলা সাহাবীদেরকে বাছাই করেছেন, তাদের লেভেলে কেউ বুঝতে পারতো না। তো ওনার এই বলে যে আমরা মাটিতে হাঁটতে দিতাম না, খালি কাঁধের উপরে রাখতাম, এই কথা শুনে খোদাই ফিরুল ইয়ামান বললেন, ইয়া ইবনে আখি আল্লাহ লাকাদ রাআইতুনা মা রাসূলিল্লাহ বিল খান্দাক, তুমি বলো ওনাকে আমরা খন্দক করে যদি আমাদের পাশে তিনি ছিলেন। শোনো, একদিন তিনি বললেন খন্দকে যুদ্ধ করা অবস্থায়, মান রাজুলুন ইয়াকুমু ফায়ানজুরু লানা মা ফাআল আল কওম সুম্মা ইয়ারজা, যখন আহজাবের যুদ্ধে তারা আসছিল 10,000 বাহিনী নিয়ে, এক মাসের কাছাকাছি আমাদের ঘেরাও করে রাখলো, তারপরে ঘটনা কি হয়েছে পরে আসবে আরেক জায়গায়, যে বিরাট তুফান রাতে হয়েছিল। এখন বলো এই গভীর রাতে, শীতের রাতে, প্রচন্ড শীত, কনকনে শীত, তুফানও চলছে জোরে, মরুভূমিতে যখন জোরে তুফান হয় এমন ঠান্ডা লাগে, তখন তিনি বললেন যে এই তুফানের মধ্যে তাদের কি অবস্থা, ওদের শিবিরের খবরটা কে আনবা? যে ব্যক্তি খবরটা কষ্ট করে শীতের মধ্যে গিয়ে আনবে, লাইফ রিস্ক আর শীতেও মেরে ফেলতে পারে, দুই রিস্ক আছে। যে ব্যক্তি রিস্ক নিয়ে খবরটা আনবে, আসালুল্লাহ আন ইয়াকুনা রাফিকি ফিল জান্নাহ, আমি তার জন্য দোয়া করবো জান্নাতে সে আমার রফিক হবে, আমার সঙ্গী হবে, এই কথা তখন বললেন। ফামা কামা রাজুল মিনাল কওম, এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা, একজনও রাজি হলেন না। দেখি আমরা অনেকক্ষণ ধরে কেউ রাজি হচ্ছেন না, মিন শিদ্দাতুল খাউফ শিদ্দাতুল জুউ শিদ্দাতুল বার, তিনটা বিপদ, একটা হলো যে দুশ্মনের মোকাবেলা, দুশ্মনের ভয়, দুই নম্বরে ক্ষুধায় প্যাটের মধ্যে প্যাট আর পিট লেগে গেছে, যাবো কেমনি আসবো কেমনি কোনো এনার্জি নাই, এই দুই নম্বর হলো ক্ষুধার ভয়, ক্ষুধা যেভাবে লেগেছে, আর শিদ্দাতুল বার্দ, আর এমন ঠান্ডা যে এই ঠান্ডা বের হয়ে জান নিয়ে ফেরত আসা যাবে না, এরকম অবস্থা হয়েছে। পরে অবশ্যই একজন রাজি হয়েছেন, কিন্তু অনেকক্ষণ গেছে কেউ রাজি মনে হয় হচ্ছে না। এরপরে তিনি আরো বললেন, ওনা যাওয়ার নেফাক, আর আমাদের মধ্যে মোনাফিকই আছে, টের পাই নাই, সেদিন টের পাইলাম, ওই সময় কেউ কেউ বলতেছে কিসের বীজে কোনখান দিয়ে আসবে, খালি বিপদ আসতেছে দেখতেছি, এই আমাদের মধ্যে নেফাক আছে কিছু কিছু লোকের মধ্যে, সেদিন টের পেলাম। ও তাকাল্লাম আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ বিমা ফী নুফুসিহিম হাত্তা ক্বালা বাদুহুম, তখন আমরা বুঝলাম কারা কারো দিলের মধ্যে রোগ আছে, নেফাকের রোগ আছে, আমরা জানতাম না। কেউ কেউ বললো আমাদের মধ্যে এই মুনাফিক মার্কার লোকগুলো বললো কি, কানা মুহাম্মাদুন ইয়াইদুনা, মুহাম্মদ আমাদেরকে খুব সুসংবাদ শুনিয়েছে, কি শুনিয়েছে, আর না আকুলা কুনুজা কিসরা কায়সরা, আমরা নাকি খন্দকের পরীক্ষা যখন খনন করি পাথর কাটে আর বলে তোমরা কেসরা কায়সার রোমান বাদশাহ পারস্য বাদশাহের সম্রাটের সমস্ত সম্পদ তোমাদের হস্তগত হয়ে যাবে, উনি আমাদেরকে এই সমস্ত গল্প শোনাইছেন, এখন দেখি যে সব মরিশাস হয়ে যাব। মুনাফিকরা এগুলো বলাবলি করছে। ও আহাদুন আল ইয়াউমা লা ইয়ামানু আলা নাফসিহি আন ইয়াযহাবা ইলা কাযায়ে হাজাতি, এখন এমন বিপদে পড়ছি যে রাতের বেলায় যে একটু টয়লেট করতে যাব কোনো দূরে দূরে, কোনখান দিয়ে ওই জালিমরা আমাদেরকে তীর মেরে মেরে ফেলে, এখন তো টয়লেটও যেতে পারছেন না, আর বলে যে আমরা নাকি সমস্যা বিজয় লাভ করব। তখন বোঝা গেল যে এই কি পরীক্ষায় আমরা পাশ করেছি। তিনি হুযাইফা ইবনে ইয়ামান এই খবরটা দিলেন কাকে, ওই যে কোরাজি, হাসান ইবনে কোরাজি বলছিল যে আমরা পাইলে কি করতাম, ওকে মুহাম্মদ ইবনে কাব আল কোরাজিকে তিনি খবর দিলেন যে আমরা জানো জীবন বাজি রেখে এভাবে করেছি, কাজেই সাহাবিদের উপরে কখনো উঠতে পারবো না। যাই হোক, আমরা ফেরত আসি যে খন্দকের যুদ্ধে কি হলো। আওস ইবনে কাইদি একজন বনি হারিসার লোক ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা মিনাল আদু, তিনি মুসলমানদের বাহিনীতে আসছেন, তিনি মুসলিম তথাকথিত, আমার ঘরের অবস্থা ভালো না, আমার ঘরের স্ত্রীকে রেখে আসছি, তার নিরাপত্তার ব্যবস্থা নাই, ঘরের দুর্গটা মতো কিছু না, বেড়াটা খুব দুর্বল, আমাকে যেতে হবে, একটু পারমিশন দেন, আমি একটু চলে যাই, আমাকে অ্যালাউ করেন, তার মানি ফাঁকি দেওয়ার জন্য এখানে ভয়ে এখন পালাবি, এরকমই দুর্বল মনা কিছু মুসলিমের মধ্যে এই চিন্তা শুরু হয়েছে। তার একজন হচ্ছে আওস ইবনে কাইজি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পারমিশন দিয়ে দিলেন। এরকম করে তার দেখা থেকে আরো দুর্বল মনা কিছু মুসলিম আর কিছু মোনাফিক পারমিশন নিয়ে আসে যে আপনারা তো আসেন, আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ, একটু না থাকলে হয় না, বিভিন্ন উসিলে তারা চলে যাচ্ছে। যেই পারমিশন চায় তিনি তাকে পারমিশন দিয়ে দেন, জবরদস্তি কাউকে রাখেন না, কারণ এগুলো তো বোঝাই গেছে, এগুলো এগুলোর ভিতরে নেফাক আছে, এগুলো রাখলে সুবিধা হবে না। আল্লাহ তাআলা ওদের খবর দিয়েও সূরা আহজাবে আয়াত নাজিল করেছিলেন, এই 12-13 নম্বর আয়াতে, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। যখন কিছু মুনাফিকগণ এসে যাদের আর যাদের অন্তরে মুসলিম হইলেও অন্তরে কিছু রোগ আছে নেফাকের, পুরো মুনাফিক না কিন্তু দুর্বল, এই জাতীয় লোকগুলো এসে যখন বলে মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল যা ওয়াদা করলো সব ধোকা, নিজেরা নিজেরা এই কথা আলোচনা করে। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। আর এই মুনাফিক মার্কাগুলো আরো ক্যাম্পেইন করে বাকিদেরকে দুর্বল করতে, ভিতরে ভিতরে গোপনে গোপনে বলে যে হে শোনো, তাদের ভিতরে এক দল লোক বলে হে মদিনার বাসিন্দারা এখানে টিকে থাকতে পারবা না, পারবা না, ফারজাও চলে যাও মদিনার দিকে, যান বাঁচাও, সব শেষ হয়ে যাবে। وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ। আর তাদের কিছু কিছু লোক এসে বলে নবীর কাছে পারমিশন চায়, আমার ঘরটা একটু খোলামেলা জায়গায় দূরে একলা এক জায়গায় আছে, আশেপাশে কোনো নেইবারও নাই, এগুলো বলে বলে অনুমতি নিয়ে চলে যায় যে তাদের ঘর নিরাপত্তাহীনতায় আছে। ওমা হিয়া বিআওরাহ, আসলে তাদের ঘরটা এত অনিরাপদ না, আল্লাহ নিজে বলছেন। ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা আসলে শুধু সব পালাইতে চায়, তারা পালাতে চায়, তো এভাবে তারা মুনাফিকগুলো পালিয়ে গেল। কিন্তু আল্লাহ এবং তার আল্লাহ রাসূল এবং তার সঙ্গে যারা আছেন ওনারা জানেন যে টিকে থাকতে হবে এবং টিকে থাকলেই আল্লাহ সাহায্য আসবে। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গিয়ে গিয়ে খবর দিতেন, খবর দিতেন। তিনি বলতেন তাদেরকে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, শোনো, যে আল্লাহর হাতে নবী মুহাম্মাদের জান রয়েছে, তোমাদেরকে বলি লা ইফাররাজান্না আনকুম মা তারাউনা মিনা শিদ্দা, আল্লাহর কসম বলছি যে বিপদে আসো আল্লাহ তোমাদের বিপদ সরিয়ে নেবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো। আমার মনে আশা আছে আমরা সব শেষ হয়ে যাব না, হালাক হয়ে যাব না, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেবেন, সব আমাদের দখলে আনবেন, আমি আশা করছি আমরা সব বিজয় করে আল্লাহর ঘরে বাইতুল্লাতে গিয়ে তাওয়াফ করতে পারবো নিরাপত্তার স্বার্থে, একদিন সব আল্লাহ আমাদেরকে দিবেন। ওয়ান ইয়াদফা আল্লাহু আজাল ইলা ইলাইয়ে মাফাতিহাল কাবা, কাবা ঘরের চাবি আল্লাহ আমার হাতে এনে দিবেন, আমি জানি আমি এটা আল্লাহ ওয়াদার উপরে আমি স্যাটিসফাইড আছি। ওয়ালা ইয়াহলিকান্নাল্লাহু কিসরা ওয়া কাইসার, ওর এই পারস্যের বাদশাহ আর রোমান বাদশাহর কথা বলেছি, আবার বলি আল্লাহ তাদেরকে হালাক করেই ছাড়বেন আমার উম্মতের হাতে। ওয়ালা তুনফাকান্না কুনুজাহুমা ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, তাদের সমস্ত গচ্ছিত সম্পদ তোমাদের কবজায় আল্লাহ দিবেন, সেগুলোকে দখল করে তোমরা আল্লাহ দিনের কাজকে প্রসারিত করবা একদিন। এর চেয়ে বড় সম্পদের দরকার আছে সাহাবীদের জন্য? আলহামদুলিল্লাহ সাহাবীরা শান্ত হয়ে গেলেন, কিন্তু তারা মদিনাকে শক্তিশালী করার চেষ্টা করলেন, যে তারা যেহেতু বনি কোরাইজা এখন বিশ্বাসঘাতকতা করেছে, মদিনা তারা ভিতরের দিক থেকে আক্রমণ করে ফেললে তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে এখানে এই ফ্রন্ট লাইনে তারা কেমনি থাকবেন, সেই জন্য কিছু লোককে, আরো কিছু লোককে, বাহিনীর কিছু অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন মদিনার দিকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আসলাম ফি মিআতাই রাজুল, 200 লোকের বাহিনীর একটা টিমকে তিনি সালামা ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু দায়িত্বে পাঠিয়ে দিলেন এবং যায়েদ ইবনে হারেসা ওনার সঙ্গে দিলেন, ওনার সঙ্গে দিলেন আরো 300 লোক, মোট 500 লোকের বাহিনী মদিনা দিকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে তারা মদিনা পাঠিয়ে দিলেন, তারা সারা রাত্র সেখানে তাকবীর দিতেন, আল্লাহ আকবার, নারায় তাকবীর, নারায় তাকবীর বলতেন না আর কি, এটা আমরা বলি আর কি, তারা তাকবীর দিতেন, স্লোগান দিতেন, যাতে করে আমাদের ওনাদের বাচ্চা কাচ্চাদের মনে কোনো ভয় না আসে, আর দুশ্মন যে বনি কোরাইজার আছে তারা যেন ভয় পায়, ওর বাবা এত বিরাট নাম্বার এখানে আসে, হঠাৎ করে কিছু করা যাবে না। তাহলে মদিনার সিকিউরিটির জন্য তিনি প্রায় 500 লোককে পাঠিয়ে দিলেন, 3000 লোকের থেকে 500 লোককে সেখানে পাঠিয়ে দিলেন। এরপরে এখানেই থাকলো, পরবর্তীতে যেটা আসবে যখন ব্যাপকভাবে এই টেনশন চলছে, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাইলেন যে দুশ্মনের সঙ্গে কিছু লোককে সরিয়ে নিয়ে আসা যায় কি না, তিনি সব লাইনে চিন্তা করেন যে গাতফান গোষ্ঠী যেটা আসছে নিচের রাস্তা দিয়ে নজদের এলাকা থেকে, এদের সঙ্গে তিনি নেগোসিয়েশন করার চেষ্টা করলেন, তাদেরকে ছুটানো যায় কি না মক্কা থেকে আলাদা করে। তাদেরকে তিনি প্রস্তাব দিলেন যে তোমরা যদি চাও মদিনার যে ফসল আসবে, আগামী ফসল খেজুরের ফসলের একটা বিরাট অংশ, 1/3 তোমাদেরকে দিয়ে দেব, তোমরা এটা নিয়ে রণে ভঙ্গ দিয়ে চলে যাও, কোরাইশদের সঙ্গে তোমাদের আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার নাই। এই সন্ধির প্রস্তাব তিনি তাদেরকে দিলেন, তারা কনসিডার করল। এখন তিনি আসছেন আওস এবং খাজরা, তারা মদিনার আসল বাসিন্দা, তাদের সঙ্গে আলাপ করতে যে আমরা তো, তিনি বললেন এসে যে আমি দেখছি যে দুশ্মনের নাম্বার বেশি, এদিকে ভিতরে বিশ্বাসঘাতকতা করেছে, আবার কিছু লোকের মন ভেঙে যেতে পারে, তা আমি সব লাইনই চেষ্টা করি। তাদের সঙ্গে তিনি বললেন যে আমি কিছু আলাপ আলোচনা করেছি, তাদের মাঝে খবর দিয়েছি, আমরা যদি আগামী ফসলের 1/3 তাদেরকে দিয়ে দেই তাহলে তারা যুদ্ধ ময়দান থেকে চলে যাবে, এতে করে মক্কার কাফেরদের শক্তি কিছু কমে যাবে, তোমরা কি মনে করো? এই ফয়সালার খবর তিনি তাদেরকে জানালেন। জানার পরে কি রিয়াকশন হলো এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।